বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 19 ফেব্রুয়ারি, 6 ফাল্গুন এবং ফার্সি 30 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক আলোচনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনায় শিগগিরই একটি ভালো চুক্তি হবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আশা, পশ্চিমাদের উদারতার পরিচয় দেওয়ার আহ্বান। পুতিন ইউক্রেনে আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছেন মনে করছেন বাইডেন, নেটো বলছে রাশিয়ার দাবি পূরণ করা সম্ভব নয়। বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য 20 জনের তালিকা করেছে সার্চ কমিটি, ডক্টর কামাল বলছেন তামাশা। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষ, 2 সেনা জওয়ান এবং 1 গেরিলা নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তিনি আশা করছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে যে সংলাপ চলছে তা খুব শিগগিরই একটি ভালো চুক্তির দিকে নিয়ে যাবে। 58তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার জন্য শুক্রবার জার্মানি পৌঁছার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। আবদুল্লাহিয়ান বলেন, চলমান সংলাপে ইরানি প্রশাসনের পররাষ্ট্র নীতি এবং আঞ্চলিক ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে ইরান। আমির আবদুল্লাহিয়ান বলেন, ভিয়েনার সংলাপে ইরান সক্রিয় পদক্ষেপ নেওয়ার ফলে আমরা এখন একটি ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি, তবে এখন পশ্চিমা পক্ষগুলোকে অবশ্যই তাদের সত্যিকারের পদক্ষেপ নিতে হবে এবং আলোচনার ব্যাপারে তাদের উদার মানসিকতা ও দৃঢ়তার প্রমাণ দিতে হবে। যদি এটা হয় তাহলে আগামী কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহের মধ্যে একটি ভালো চুক্তিতে পৌঁছানো সম্ভব। জার্মানি পৌঁছার পর শুক্রবার শেষ বেলায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। এতে তারা ভিয়েনা সংলাপ এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি বিশ্বাস করেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে জো বাইডেন এ মন্তব্য করেন। এর পরপরই তিনি আবারও বলেন, পুতিনের মনের খবর বোঝা আসলে কঠিন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে তিনি মোটামুটি বিশ্বাস করেন যে পুতিন তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, একথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এ সময় তিনি মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দেন। কিভাবে প্রেসিডেন্ট জো বাইডেন এই বিশ্বাস করছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে উল্লেখযোগ্য গোয়েন্দার সক্ষমতাও রয়েছে। এর আগে বৃহস্পতিবার তিনি বলেছিলেন, আগ্রাসনের আশঙ্কার কথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। বেশ কিছুদিন ধরেই আমেরিকা এবং নেটো সামরিক জোট অভিযোগ করে আসছে রাশিয়ায় ইউক্রেনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে। এজন্য ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া 1.5 লাখ সেনা মোতায়েন করেছে। গতকাল আমেরিকা এই সংখ্যা বাড়িয়ে 1,90,000 বলেছে। পশ্চিমা এই অভিযোগ বারবার জোরালোভাবে নাকচ করেছে রাশিয়া। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরও সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে আমেরিকা। এ তথ্য জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি ইউক্রেন সংকট নিয়ে G7 নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেও জানান সাকি। তিনি বলেন, রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে প্রেসিডেন্টের নির্দেশনায় প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া রাশিয়াকে নিবৃত্ত করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানানো হয় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে। কিয়েভ সরকার দাবি করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা 2 দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের উপর গোলাবর্ষণ করে যাচ্ছে। উত্তেজনা বেড়ে যাওয়ায় আমেরিকা ও তার মিত্ররা আশঙ্কা করছে ইউক্রেন আক্রমণের অজুহাত হতে পারে এটি। তবে রাশিয়া পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে বলেছে তারা ইউক্রেন আক্রমণের সর্বাত্মক পরিকল্পনা করছে না। মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলেনবার্গ বলেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া যে সমস্ত দাবি জানিয়েছে নেটো জোট তা পূরণ করতে পারে না। তিনি বলেন, মস্কো নেটোর এই অবস্থান জানার পরেও তা নিয়ে চাপ সৃষ্টি করছে। জার্মানিতে অনুষ্ঠানরত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে নেটোর মহাসচিব আজ এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেখানে যুদ্ধের বাস্তব ঝুঁকি রয়েছে। পূর্ব ইউক্রেনের ডোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটের রুশপন্থী গেরিলা নেতারা পূর্ণ সেনা সমাবেশ ঘটানোর ঘোষণা দিয়েছেন। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে এই ঘটনাকে রুশ আগ্রাসনের জন্য অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে। এদিকে আজ ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের চলমান মহড়া পরিদর্শনের কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও সমর্থনের প্রত্যাশায় ইউরোপ সফরে বের হয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগের জন্য প্রাথমিকভাবে 20 জনের নামের তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য 6 স্তর বিশিষ্ট সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা DMP কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে DMP কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। DMP কমিশনার আরও বলেন, 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো ঝুঁকি নেই, তারপরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। DMP কমিশনার বলেন, প্রথা অনুযায়ী 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা তাদের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবার শহীদ মিনারে আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে তারা আসবেন ধরে নিয়েই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বরাবরের মতো বিদেশি কূটনীতিকরাও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান DMP কমিশনার। করোনার কারণে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব স্বাস্থ্যবিধি জারি করেছে তা মেনে চলার অনুরোধ জানান DMP কমিশনার। এর আগে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, 21 ফেব্রুয়ারি উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সর্বোচ্চ 5 জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 2 জন একসঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশের মালিক জনগণ, সরকার সেই জনগণের সমর্থন ছাড়া টিকে থাকতে চায়। আমাদের সচেতন হতে হবে, দেশের মালিকানা রক্ষা করতে হবে। আজ জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর কামাল হোসেন বলেন, দেশ এখন সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত, রাষ্ট্রের সর্বক্ষেত্রে আজ ভগ্নদশা। তিনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগকে জাতিসংঘের তামাশা বলে মন্তব্য করেন। গণফোরাম সভাপতি বলেন, মানুষকে ভোটাধিকারের পাহারাদার হতে হবে, পাড়া মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, নির্বাচন সব সংকটের সমাধান দেবে না, তবে সংকটের মাত্রা কমে আসবে। ইভিএমএ ভোট হলে আন্তর্জাতিক মহল দেখবে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে, কিন্তু বাস্তবতা হবে ভিন্ন, কারণ আপনি ভোট দেবেন কলম প্রতীকে, ভোট চলে যাবে নৌকায়, এখানে কোনো পেপার ডকুমেন্টস নেই। তিনি বলেন, আমার মনে হয় সরকার আগামী নির্বাচনে বিরোধী দলগুলোকে নিরাপদভাবে মিছিল মিটিং করতে দেবে, কিন্তু তারা আসল খেলা দেখাবে ইভিএমএ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই সেনা জওয়ান এবং এক গেরিলা নিহত হয়েছে। নিহত জওয়ানরা হলেন সন্তোষ যাদব এবং রমিত চৌহান। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুজন সেনা জওয়ান ও এক গেরিলা নিহত হয়েছে। নিহত জওয়ানরা হলেন সন্তোষ যাদব এবং রমিত চৌহান। নিহত গেরিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আজ শনিবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় ওই সংঘর্ষ হয়। এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, একজন কর্মকর্তা বলেন, সোপিয়ানের জৈনপুরা এলাকার চেরমার্গে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে একটি গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল। এরপরে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশি অভিযান চালায়। ওই কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী যখন ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল, সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাদের উপরে গুলি বর্ষণ করে। এ সময় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি বর্ষণের মধ্য দিয়ে জবাব দিলে সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয়। বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজতকের ওয়েবসাইট সূত্রে প্রকাশ, গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের একটি যৌথ দল চারদিক থেকে সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। যৌথ বাহিনীর সন্দেহ হওয়াজন আস্তানার দিকে এগোলে সময় গেরিলারা গুলি চালাতে থাকে। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর টিমও গুলি চালায় এবং একজন সন্ত্রাসী নিহত হয়, যেখানে দুই জওয়ানও নিহত হয়েছে। গেরিলারা কোন সংগঠনের সাথে জড়িত তা বর্তমানে জানা যায়নি। আজতক সূত্রে প্রকাশ, নিহত সেনা সদস্যরা হলেন সন্তোষ যাদব এবং রমিত চৌহান। উভয়ই এক নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। ক্রস ফায়ারিংয়ের সময় ওই জওয়ানরা আহত হলে তাদেরকে শ্রীনগর 92 বেস হাসপাতালে পাঠানো হয়। দুজনেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। অধিকৃত ভূখণ্ড তথা ইহুদিবাদী ইসরায়েলের আকাশে সফলভাবে দীর্ঘ 40 মিনিট ধরে একটি গোয়েন্দা ড্রোন উড়িয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, অক্ষত অবস্থায় মিশন শেষ করে লেবাননে ফিরে আসে ড্রোনটি। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার প্রতিরোধ আন্দোলন হাসান নামে একটি ড্রোন অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে পাঠায় এবং টার্গেটকৃত এলাকায় 40 মিনিট ধরে সেটি গোয়েন্দা মিশন পরিচালনা করে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে নানাভাবে ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ইসরায়েলের সামরিক বাহিনী এই ড্রোন ওড়ানোর কথা নিশ্চিত করে বলেছে, ড্রোনটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং জঙ্গি বিমান দিয়ে ড্রোনটি প্রতিহত করার চেষ্টা করা হয়, তবে সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এর দুদিন আগে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, সংগঠনের যোদ্ধারা নিজেরাই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। মালি সরকার তার দেশ থেকে কোন রকমের বিলম্ব ছাড়াই সেনা প্রত্যাহার করার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে। মালির সেনাশাসিত সরকারের মুখপাত্র কর্নেল আবদুল্লাই মাইগা গতকাল এই আহ্বান জানান। তিনি বলেন, মালিতে গত 9 বছর ধরে ফ্রান্সের সামরিক বাহিনী তৎপর রয়েছে, কিন্তু সংঘাতপূর্ণ এই দেশে তাদের ভূমিকা মোটেই সন্তোষজনক নয়। দীর্ঘ সময় নিয়ে মালি থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে ফ্রান্স যে পরিকল্পনার কথা জানিয়েছে তার সমালোচনা করে মাইগা বলেন, প্যারিসের এই ঘোষণা দুদেশের মধ্যকার চুক্তির চরম লঙ্ঘন। দুদেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির এই লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে মালি সরকার কোন রকম দেরি ছাড়াই ফ্রান্স কর্তৃপক্ষকে তাদের সেনা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফ্যাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অচিরেই ইউক্রেনের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্রের নেতারা অন্তত 7 লাখ স্থানীয় বেসামরিক নাগরিককে রুশ ভূখণ্ডের মধ্যে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ধারণা করা হচ্ছে অচিরেই ইউক্রেনের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতে পারে। উত্তেজনা বৃদ্ধির পর পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্রের নেতারা ঘোষণা করেছেন, তারা অন্তত 7 লাখ স্থানীয় বেসামরিক নাগরিককে রুশ ভূখণ্ডের মধ্যে স্থানান্তরের পদক্ষেপ নিয়েছেন। পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্রের প্রধান ড্যানিস পুশিলিন এক বিবৃতিতে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হওয়ায় এবং যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় যত দ্রুত সম্ভব ওই এলাকা ত্যাগ করার জন্য বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দীর্ঘ সীমান্ত এলাকায় সেনা মোতায়েন এবং বিভিন্ন ধরনের মারণাস্ত্র মোতায়েনের জন্য ইউক্রেন সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন। এদিকে লুহান্স এলাকার স্বঘোষিত প্রজাতন্ত্রের নেতা লয়নিদ পোসেচনিক কিয়েভ কর্তৃপক্ষের সামরিক তৎপরতার তীব্র সমালোচনা করে সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা থেকে রাশিয়ার দিকে চলে যাওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। ওদিকে সীমান্তে সামরিক উত্তেজনা তীব্রতর আকার ধারণ করার পাশাপাশি উভয় পক্ষ কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করছে পরস্পরের প্রতি, ফলে সেখানে ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে। লুহান্সে বড় ধরনের দুটি বিস্ফোরণ হয়েছে, এরপর ইউরোপ অভিমুখে রাশিয়ার গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশ্চাত্যের দেশগুলোর ধারণা, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য ভালো অজুহাত পাবে। দোনেৎস ও লুহান্স এলাকার রুশপন্থী নেতারা সাধারণ নাগরিকদেরকে রুশ ভূখণ্ডে সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে ইউক্রেনে হামলা চালানোর জন্য জনমতকে বিভ্রান্ত করতে রাশিয়ার কৌশল বলে যুক্তরাষ্ট্র মনে করছে, যদিও রাশিয়া আমেরিকার এ ধরনের অভিযোগ বা সন্দেহ নাকচ করে দিয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত থাকলে বড় ধরনের সামরিক সংঘাত বেঁধে যেতে পারে। বিশেষ করে আমেরিকা ও তার মিত্ররা জোর দাবি জানিয়ে আসছে যে রাশিয়া নিশ্চিতভাবে ইউক্রেনে হামলা চালাবে। তবে আমেরিকা যেভাবে যুদ্ধের দামামা বাজাচ্ছে তাতে এমনকি ইউক্রেনের কর্মকর্তারাও প্রতিবাদ জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ বিদেশের ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
যারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তা যে সবসময় গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করে, সেই আওয়ামী লীগ যতবার তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে অথবা জোর করে দখল করেছে ততবারই তারা গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।
ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
আজকে বিদেশে বসেও আমাদের পার্টির বিরুদ্ধে চক্রান্ত করা হয়। আওয়ামী লীগ যদি নিজেরাই নিজেদের পরাজিত না করে অন্য কোন শক্তি পরাজিত করতে পারবে না।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, 1971 সালে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে দেশের জনগণ সংগ্রামরত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণভাবে ভুল উন্ঠিত হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
সার্চ কমিটি গঠন করে জনগণের সঙ্গে প্রতারণা করে পুরোপুরি জনগণকে বোকা বানিয়ে আবারও সেই 2014-2018 মতো একটা নির্বাচন কমিশন বানিয়ে তাদের সেই ক্ষমতাকে তারা পাকাপোক্ত করতে চায়। এই নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ হবে না যদি না নির্বাচনকালীন সময়ের সরকার পরিবর্তন না হয়, সেটা নির্দলীয় না থাকে।
এদিকে আজ শনিবার সকালে পাবনার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ওদিকে গণফোরামের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন আজ রাজধানীতে এক সেমিনারে বলেছেন, মানুষের ভোটাধিকারের পাহারাদার হতে হবে, এজন্য মানুষকে সচেতন করতে হবে, পাড়া মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত বর্তমান জাতীয় সংকট এবং সমাধানের নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, জনগণ এদেশের মালিক, ভোটাধিকার মানুষের সবচেয়ে মূল্যবান অধিকার, এটি রক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা রাখতে হবে, না হলে যারা এই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে চায় তারাই সফল হয়ে যাবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা সেমনানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে ঘুরে বেড়াচ্ছি, আশা করি ভালোই লাগছে আপনাদের। আজকের আসরে যাওয়া যাক এই প্রদেশেরই গোরগান শহরের ঐতিহাসিক একটি টাওয়ার পরিদর্শনে। এই টাওয়ারটি গোরগান শহরের দর্শনীয় একটি স্থান, একটি ঐতিহাসিক নিদর্শন।
উত্তর ইরানের প্রদেশ গোলেস্তানের গোরগানে ইতিহাস সমৃদ্ধ এই নিদর্শন কৌতূহলী পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে আজও। এই নিদর্শনটির নাম হল গম্বাদে কাবুস বা কাবুস গম্বুজ। ইরানের প্রাচীনতম স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম এই গম্বুজ বা টাওয়ারটি। টাওয়ার বলার কারণ হল গম্বুজ বিশিষ্ট এই স্থাপনাটিকে ফার্সি ভাষায় বুর্জ বলা হয়ে থাকে। ফার্সি বুর্জ শব্দের অর্থ টাওয়ার। শহরটির নামও গম্বাদে কাবুস। পরিচিত আর ঐতিহাসিকতার কারণেই হয়তো ওই টাওয়ারের নামে শহরের নামকরণ করা হয়েছে। হিজরি চতুর্থ শতাব্দীতে এই টাওয়ারটি নির্মিত হয়। নির্মাণ শৈলীর দিক থেকে বিশ্বের যতগুলো শ্রেষ্ঠ স্থাপত্যকর্ম রয়েছে, বুর্জে কাবুস বা কাবুস টাওয়ার তাদের মধ্যে অন্যতম। স্বভাবতই ইরানের জন্য এই টাওয়ারটি গর্বের বিষয়। এ নিয়ে আমরা আজকের আসরে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
শামসুল মায়ালি কাবুস ইবনে ওশমগীরের শাসনামলে গোরগান ছিল রাজধানী শহর। প্রাচীন এবং বৃহৎ এই শহরটি গোরগান শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। গোম্বাদে কাবুস শহর প্রাচীনকালে জোরজান নামে পরিচিত ছিল। সিল্ক রোডের পাশে অবস্থানের কারণে ব্যবসায়ীদের কাছে এই শহরের গুরুত্ব ছিল অপরিসীম। বেশ লম্বা সময় ধরে, বিশেষ করে আলে জিরোর এবং আলে বুইয়ের রাজবংশের শাসনামলে এই শহর ছিল ইরানের রাজধানী। কাবুস ইবনে উশমগিরের স্মৃতি রক্ষার্থে নির্মিত ইটের তৈরি টাওয়ারটি এখন ইরানের প্রাচীন ঐতিহ্যের অংশ হয়ে আছে।
বাদশাহ কাবুসের জীবিতাবস্থায় টাওয়ারটি নির্মাণ করা হয়েছিল। মজার ব্যাপার হল টাওয়ারটি তারই সমাধিস্তম্ভ, তার মানে কাবুস তার সমাধি টাওয়ারটির কাজ নিজের ইচ্ছে মতোই করে গেছেন। কাবুস টাওয়ার সমতল ভূমি থেকে 15 মিটার উঁচু মাটির টিলার উপরে নির্মিত হয়েছে। মূল টাওয়ারটির উচ্চতা হল 37 মিটার, ফলে সমতল ভূমি থেকে টাওয়ারটির উচ্চতা দাঁড়ালো 52 মিটারে। টাওয়ারটির ডিজাইন হল 10 কৌণিক তারার মতো। প্রতিটি বহির্মুখী কোণ থেকে ছাদ পর্যন্ত কৌণিক আকৃতিতেই উঠে গেছে পিলার। একটি কোণ থেকে আরেকটি কোণ পর্যন্ত খানিকটা দূরত্ব আছে। ছাদের নিচে এই কোণগুলিকে সমতা বজায় রেখে তাদের পারস্পরিক দূরত্ব পূরণ করে প্লাস্টার করা হয়েছে। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। গোম্বাদি কাবুসের নির্মাণ শৈলী নিয়ে কথা বলছিলাম আমরা। 10 কৌণিক তারার মতো ওই পিলারের একটি কোণ থেকে আরেকটি কোণের দূরত্ব হল 1 মিটার 34 সেন্টিমিটার। এই দূরত্ব পূরণের কাজটি ছাদের নিচের মতো ভিত্তিমূলেও করা হয়েছে। টাওয়ারের উপর অংশে টোপরের মতো একটি গম্বুজ বসানো আছে। টোপরাকৃতির এই গম্বুজের উচ্চতা হল 18 মিটার। টাওয়ারের ভেতরে ঢোকার জন্য একটি গেট আছে। ওই গেট দিয়ে ভেতরে ঢুকলেই নজরে পড়বে কুফি হরফে লেখার কিছু কারুকাজ। এসব লেখার মধ্যে টাওয়ার সম্পর্কিত কিছু তথ্য দেয়া আছে। প্রথমে লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর তথ্যগুলো হল আমির ওশমগিরের পুত্র কাবুস।
সবশেষে টাওয়ারের প্রতিষ্ঠাকাল লেখা হয়েছে 397 হিজরি। কাবুস টাওয়ারটি নির্মাণের পর থেকে এ পর্যন্ত 3 বার মেরামত করা হয়েছে। সর্বশেষ সংস্কার কাজটি চালানো হয়েছে 1972 সালে। এটি ইসলামী স্থাপত্যকলার একটি শ্রেষ্ঠ নিদর্শন। বিশেষ করে হিজরি 4th শতাব্দীতে এ ধরনের নির্মাণ কাজের নিদর্শন খুব একটা চোখে পড়ে না। তাই কাবুস টাওয়ারটি কেবল ইরানেরই নয়, বরং ইসলামী স্থাপত্যকলার ইতিহাসের পাতায় একটি স্বর্ণোজ্জ্বল গর্বিত নাম। ডক্টর আর্থরা ফাম পোপ এই স্থাপত্যটির ব্যাপারে লিখেছেন, আলবর্স পর্বতমালার পূর্ব দিকের উপত্যকায় এবং এশিয়ার মরু অঞ্চলে এত বড় ও এত উন্নত স্থাপত্যের নিদর্শন আর দ্বিতীয়টি নেই। সব ধরনের শিল্প কৌশল ব্যবহার করে এই টাওয়ারটিকে সাজানো হয়েছে। শ্রোতাবন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বিচিত্র শিল্পকৌশলে টাওয়ারটিকে সাজানোর কথা বলেছিলাম বিরতির আগে। এ সম্পর্কে মোহাম্মদ আলী কোরখানসি কাবুস টাওয়ার সম্পর্কে একটি বই লিখেছেন। তার লেখা ওই বইটির নাম নখপে সিনিয়ে, ওই গ্রন্থে তিনি লিখেছেন, ইরানের ঐতিহ্যবাহী স্থাপত্যকলার ক্ষেত্রে কাবুস টাওয়ার ব্যতিক্রমধর্মী একটি স্থাপনা। ছবিতে কিংবা বর্ণনা দিয়ে তো আর বাস্তব অবস্থাটিকে ফুটিয়ে তোলা সম্ভব নয়, তাই বিস্তৃত এলাকা জুড়ে এই টাওয়ারটির প্রকৃত সৌন্দর্য উপলব্ধির জন্য পর্যটকদের ভিড় লেগেই থাকে। এখানে যাবার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। সবুজ শ্যামল উত্তরাঞ্চলীয় ইরান থেকে প্রশস্ত রাস্তায় যে কোনো স্থলযানে চলে যেতে পারেন গোম্বাদে কাবুস শহরে। পথের ধারে আরও সাইনে টাওয়ারের দিকে যাবার দিক নির্দেশনা দেয়া আছে। যতই এগিয়ে যাবেন টাওয়ারের দিকে, ততই আপনার মন নাতিশীতোষ্ণ আবহাওয়া আর প্রাকৃতিক সবুজে প্রফুল্ল হয়ে উঠবে।
টাওয়ারের চারপাশে খোলা জায়গা জুড়ে অবকাশ যাপনের ব্যবস্থা আছে। সব মিলিয়ে কাবুস টাওয়ারের পরিবেশ এক কথায় প্রাণবন্ত। টাওয়ারের সৌন্দর্যের বাইরেও আরও যে দিকটি একজন পর্যটককে আকৃষ্ট করে তা হল বিভিন্ন গোত্র ও কওমের চমৎকার সহাবস্থান। বিভিন্ন কওম বলতে এখানে রয়েছে তুর্কমান, ফার্স, তুর্কি, সিস্তানি ইত্যাদি বিচিত্র এলাকার লোকজনের বসবাস। এই বৈচিত্র্য গোম্বাদে কাবুস শহরকে আলাদা সৌন্দর্যে মণ্ডিত করেছে। যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত নিয়ে আলোচনা করব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ইসি গঠন, 20 জনের প্রাথমিক তালিকা প্রস্তুত, চূড়ান্ত হবে 10 জনের। প্রথম আলো। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেও একা কিছু করতে পারবে না, বললেন আকবর আলী খান। মানবজমিন। ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ওবায়দুল কাদের। ইত্তেফাক। মির্জা ফখরুল বলেছেন, দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো। যুগান্তর ও সমকাল। সরাসরি ঘুষ নেওয়া হয় না, কালের কণ্ঠের শিরোনাম। ভারতের শিরোনাম। ক্ষমতায় যারাই আসুক, বিচার চাই, ওদের ফাঁসি চাই, বলছে হাথরসের নির্যাতিতার পরিবার, আনন্দবাজার পত্রিকা। হিজাব নিষিদ্ধের প্রতিবাদ করায় 58 পড়ুয়াকে বহিষ্কার কর্ণাটকের কলেজে। আজকাল সুপ্রিম নির্দেশে পিছু হটল যোগী সরকার, প্রত্যাহার সিএএ বিক্ষোভে ক্ষতিপূরণ আদায়ের নোটিস। সংবাদ প্রতিদিন। এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ইসি গঠন, 20 জনের প্রাথমিক তালিকা প্রস্তুত, চূড়ান্ত হবে 10 জনের। প্রথম আলো ও মানবজমিন সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে 20 জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করা হয়েছে।
আজ বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। দশ জনের নাম চূড়ান্ত করতে আগামীকাল পরবর্তী বৈঠকে বসবে সার্চ কমিটি। বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আরেফিন। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেও একা কিছু করতে পারবে না, মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে। আমলাতন্ত্রের ক্ষমতা হ্রাস করতে হবে, বর্তমান সরকার এবং আমলা এক হয়ে গেছে। পুলিশ বাহিনী, সরকারি কর্মকর্তা, তারা সব একত্রে কাজ করে, সুতরাং নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেও তারা একা কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি আরো বলেন, বলা হচ্ছে সার্চ কমিটি দিয়ে নির্বাচনী সমস্যা সমাধান করা যাবে। বাংলাদেশের সুশীল সমাজের সব নেতৃবৃন্দ সার্চ কমিটিতে আছেন। আমার সার্চ কমিটির উপর কোনো আস্থা নেই, এর কারণ হচ্ছে তারা সবাই দল করেন, আর যদি দলও নাও করেন তাহলেও কোনো কাজ হবে না, কারণ বাংলাদেশে বর্তমানে কোনো নিরপেক্ষ লোক নেই। আকবর আলী খান বলেছেন, বাংলাদেশের কোনো কমিশন আদৌ কোনো কাজ করে না, সার্চ কমিটিও কোনো কাজ করে না। এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য কূটকৌশলের অংশ ও কুৎসিত অপরাজনীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ইত্তেফাক ও প্রথম আলোর খবর, ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না, একথা বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে দেশের কোনো রাজনৈতিক শক্তি তাদের হারাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে দলের মূল শক্তি। সমকালের খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু সবসময় গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করে। যুগান্তর ফখরুলের বক্তব্য এভাবে প্রকাশ করেছে। তিনি বলেছেন, দেশে দুর্নীতি ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটা সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে, মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি হচ্ছে, শিক্ষায় দুর্নীতি হচ্ছে। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। হিজাবের অনুমতি দেয়াই ঐতিহাসিক সিদ্ধান্ত মহীশূরের কলেজে, টাইমস অব ইন্ডিয়ার এ খবরে লেখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে যখন গোটা ভারত উত্তাল, তখন ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে মহীশূরের একটি বেসরকারি কলেজ। ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা কলেজ শুক্রবারে সিদ্ধান্ত নিয়েছে। এদিন কলেজের মুসলিম ছাত্ররা ক্লাস বর্জন করে মুসলিম ছাত্রীদের হিজাবের অনুমতি দাবি করে। পরে বেসরকারি কলেজটির কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের ড্রেস কোড পরিবর্তনের ঘোষণা দেয় এবং মুসলিম ছাত্রীদের হিজাব পরে কলেজে ঢোকার অনুমতি দেয়। অন্যদিকে কর্ণাটক রাজ্যের আদালত হিজাব নিয়ে পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত মুসলিম ছাত্রীদের হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বারণ করেছে। অন্যদিকে আজকালের একটি খবরে লেখা হয়েছে, হিজাব নিষিদ্ধের প্রতিবাদ করায় 58 পড়ুয়াকে বহিষ্কার কর্ণাটকের কলেজে। এ খবরে বলা হয়েছে, হিজাব বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে ক্রমাগত। এবার কর্ণাটকের এক কলেজে একসঙ্গে 58 জন পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শিবামোগ্গার একটি কলেজের পড়ুয়ারা হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। কলেজের প্রিন্সিপাল মৌখিকভাবে তাদের বহিষ্কার করেছেন বলে অভিযোগ উঠলেও জেলা ডিসি বলেছেন, প্রিন্সিপাল শ্রে ভয় দেখিয়েছেন, বহিষ্কার করেননি। সুপ্রিম নির্দেশে পিছু হটল যোগী সরকার প্রত্যাহার, সিএএ বিক্ষোভে ক্ষতিপূরণ আদায়ের নোটিশ। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সুপ্রিম কোর্টের তোপের পরেই পিছু হটল যোগী আদিত্যনাথ প্রশাসন। সিএএ বিরোধী বিক্ষোভের জেরে রাজ্যে হওয়া গণ্ডগোলের সময় সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছিল, তা আদায় করতে জরিমানার নোটিশ দিয়েছিল রাজ্য সরকার, তবে সেই নির্দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে এমনটাই জানালো উত্তরপ্রদেশ সরকার। ক্ষমতায় যারাই আসুক, বিচার চাই, ওদের ফাঁসি চাই, বলছে হাথরসের নির্যাতিতার পরিবার। এটি আনন্দবাজার পত্রিকার একটি গুরুত্বপূর্ণ খবর। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের পক্ষ থেকে চালানো মেরসাদ অভিযানে মোনাফিকিন গোষ্ঠীর শোচনীয় পরাজয় সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা দক্ষিণ ফ্রন্টে ইরানের কাছে পরাজিত হওয়ার পর ইরাকের পক্ষ থেকে 598 নম্বর প্রস্তাবে মেনে নিতে বাধ্য হওয়া সম্পর্কে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধ সেদিনই শেষ হয় যেদিন ইরাকি বাহিনী ইরানের আহওয়াজ ও কেরমানশাহ ফ্রন্ট দিয়ে অগ্রসর হতে গিয়ে প্রচণ্ড বাধার সম্মুখীন হয়। ইরানি যোদ্ধারা 1988 সালের 23 জুলাই আহওয়াজ খোরামশাহ মহাসড়ক ধরে এগিয়ে আসা ইরাকি বাহিনীকে পরাজিত করে তাদের পিছু হটিয়ে দেন। এর দুদিন পর 25 জুলাই কেরমানশাহ শহরের কাছে সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী ইরানে আগ্রাসন চালাতে গিয়ে শোচনীয়ভাবে পর্যুদস্ত হয়। এরপর পরই ইরাকি শাসক সাদ্দাম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে নিতে বাধ্য হন। সাদ্দামের লেলিয়ে দেয়া দুই বাহিনী পরপর দুই সংঘর্ষে ইরানি যোদ্ধাদের হাতে পরাজিত হওয়ার ফলে যুদ্ধ পরিস্থিতি আবার ইরানের অনুকূলে চলে আসে। পরিস্থিতি এতটা পাল্টে যায় যে ইরানি যোদ্ধারা ইরাকি সেনাদেরকে তাড়িয়ে ইরাকের অভ্যন্তরে ঢুকে পড়ার ব্যবস্থায় চলে যায়।
এ সময় তৎকালীন প্রেসিডেন্ট ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুদ্ধক্ষেত্র পরিদর্শনের জন্য আহওয়াজ সফর করছিলেন। তিনি টেলিফোন করে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের ছেলেকে একথা জানান যে আমাদের যোদ্ধারা তাদের অভিযান অব্যাহত রাখতে এবং ইরাকের ভেতরে ঢুকে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তারা ইমামের অনুমতির অপেক্ষায় রয়েছে। ইমামের ছেলে আহম্মদ খোমেনি বিষয়টি ইমাম খোমেনিকে জানালে তিনি জবাবে বলেন, কোনো অবস্থায় ইরাকে হামলা করবে না, এমনকি তাদের দিকে একটি গুলিও ছুঁড়বে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার মাধ্যমে আমরা যুদ্ধবিরতি মেনে নিয়েছি। এখন এটি কোনো অবস্থায় লঙ্ঘন করা যাবে না।
1988 সালের 18 জুলাই ইরান জাতিসংঘের প্রস্তাব মেনে নেওয়ার পর থেকে 19 আগস্ট পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের মধ্যস্থতায় ইরান ও ইরাকের প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা পরোক্ষ আলোচনা হয়। এরই মধ্যে ওই বছরের 19 আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 619 নম্বর প্রস্তাব পাশ করে। এই প্রস্তাবের ভিত্তিতে বিশ্বের 25টি দেশের প্রায় 400 সামরিক পর্যবেক্ষককে ইরান ও ইরাকে মোতায়েন করার সিদ্ধান্ত হয়। এবারের প্রস্তাবটি পাশ হওয়ার পরপরই ইরান ইরাক সীমান্তে যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং কার্যত পরদিন অর্থাৎ 1988 সালের 20 আগস্ট দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
যুদ্ধ বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে দুটি সম্ভাবনা নিয়ে আলোচনা হতে থাকে। হয় 8 বছরের যুদ্ধ শেষে কৌশলগত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্য অঞ্চলে এবার শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, অথবা ইরাক ও ইরান এবার এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য স্নায়ুযুদ্ধে লিপ্ত হবে। দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে সাদ্দাম বাহিনীর ইরান আগ্রাসনের কথা উল্লেখ করে জানায়, ইরাকি শাসক সাদ্দাম ইরানের সদ্য প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে দেশটিতে আগ্রাসন চালিয়েছিল। তবে এই আগ্রাসন সাদ্দামের জন্য সমসাময়িক ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় বয়ে আনে, কারণ সাদ্দাম কয়েক দিনের মধ্যে ইরানের রাজধানী তেহরানে বসে চা খাওয়ার বাসনা নিয়ে 1980 সালে এই আগ্রাসন চালালেও 8 বছর পরও তার সে স্বপ্ন পূরণ হয়নি। অন্যদিকে এই আগ্রাসনের ফলে আয়াতুল্লাহ খামেনির ইসলামী শাসন ব্যবস্থার পেছনে গোটা ইরানি জাতি ঐক্যবদ্ধ হয়েছে।
মার্কিন দৈনিকটির ভাষায় ইরানের উপর 8 বছর ধরে আগ্রাসন চালিয়ে ইরাকি শাসক সাদ্দাম তেমন কিছুই অর্জন করতে পারেননি। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের দুই বৃহৎ শক্তির সমর্থন নিয়ে নিজের সিংহাসনটি ধরে রাখতে পেরেছেন মাত্র। আর এখান থেকে বৃহৎ শক্তিগুলোর উপর ইরাক সরকারের নির্ভরশীলতার বিষয়টিই কেবল ফুটে উঠেছে। বড় শক্তিগুলোর এত পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ইরাকি শাসক সাদ্দাম 8 বছরের যুদ্ধে ইরানের বিরুদ্ধে নিশ্চিত বিজয় লাভ করতে পারেননি। কিন্তু ইরান শুধুমাত্র জনগণের শক্তির উপর নির্ভর করে ইসলামী ও বিপ্লবী স্বকীয়তা বজায় রেখে নিজের রাজনৈতিক শাসন ব্যবস্থাকে অটুট রাখতে সক্ষম হয়।
ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো এ অঞ্চলের অন্যান্য সমস্যা, বিশেষ করে আরব ইসরায়েল সংকটের দিকে মনোযোগী হয়। এ সম্পর্কে বিবিসি লন্ডন এক বিশ্লেষণে আরব ইসরায়েল সংকটের দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি নিবদ্ধ করার কারণ হিসেবে ইরান ইরাক যুদ্ধ শেষ হওয়ার কথা উল্লেখ করে। স্বাভাবিকভাবে এতে খুশি হতে পারেনি ইহুদিবাদীরা। ইহুদিবাদী ইসরায়েল ও তার পশ্চিমা সহযোগীরা আরব ইসরায়েল দ্বন্দ্বের দিকে গোটা বিশ্বে উদ্বেগ প্রকাশ করে। এদিকে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর জাতিসংঘ এই দুই দেশকে পরস্পরের দাবি দেওয়া শোনার জন্য মুখোমুখি বৈঠকে বসার আহ্বান জানায়। জাতিসংঘের মধ্যস্থতায় ইরান ও ইরাকের প্রতিনিধিরা আলোচনায় মিলিত হয়।
জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠকে ইরান ও ইরাকের প্রতিনিধিরা আলাদা আলাদা দরজা দিয়ে সভাকক্ষে প্রবেশ করেন। দুই দেশের প্রতিনিধিরা জাতিসংঘের মধ্যস্থতাকারীর দিকে তাকিয়ে নিজ নিজ বক্তব্য রাখেন। তবে এই আলোচনার মাধ্যমে ইরান ও ইরাকের মধ্যে সরাসরি আলোচনা না করার যে বদনাম ছিল তা দূর হয় এবং দুই দেশ ধীরে ধীরে নিজেরাই মুখোমুখি আলোচনায় বসতে শুরু করে। এদিকে 598 নম্বর প্রস্তাব বাস্তবায়ন করার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে 8টি কমিটি গঠন করা হয়। 1990 সালের গ্রীষ্মকাল পর্যন্ত জেনেভা ও নিউ ইয়র্কে দুই দেশের মধ্যে ম্যারাথন আলোচনা চলতে থাকে। ইরাকি শাসক সাদ্দাম যুদ্ধের ময়দানে যেসব লক্ষ্য অর্জন করতে পারেননি, এই আলোচনার মাধ্যমে সেসব লক্ষ্য অর্জন করার চেষ্টা চালান।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা 598 নম্বর প্রস্তাব মেনে নিয়ে ইরান ও ইরাকের মধ্যে আলোচনা অব্যাহত থাকা সম্পর্কে কথা বলব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনায় শিগগিরই একটি ভালো চুক্তি হবে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আশা। পশ্চিমাদের উদারতার পরিচয় দেওয়ার আহ্বান। পুতিন ইউক্রেনের আগ্রাসনের সিদ্ধান্ত নিয়েছেন মনে করেছেন বাইডেন। ন্যাটো বলছে রাশিয়ার দাবি পূরণ করা সম্ভব নয়। বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য 20 জনের তালিকা করেছে সার্চ কমিটি। ডক্টর কামাল বলেছেন তামাশা। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষ, 2 সেনা জওয়ান ও 1 গেরিলা নিহত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205 3273। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছি রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.